warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa ashabihi wa man wala ma ba'd. Ahlan wa sahlan wa marhaban bikum fi dars fadail al-Quran wal 'amal bih. Dawat tabligh rumi sammanit upasthiti bonera ebong ei muhurte evergreen Bangladesh Facebook এর বন্ধুরা সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের প্রতি মঙ্গলবারের কোর্স কোরআনের ফজিলত আমল। কোরআনের ফজিলত আমল গত সপ্তাহে আমরা ফরজ নামাজ, পাঁচ ওয়াক্ত এবং জুমার নামাজে বিশেষ যে সূরাগুলো আল্লাহ নবী আলাইহিসসালাম পাঠ করতেন সেগুলো আমরা আলোচনা করছি। আশা করি আমরা এগুলো আমল করব এবং বিশেষ করে যারা ইমাম ইমামতি করেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলোকে জীবিত করেন, পুনর্জীবিত করেন। আমাদের দেশে দেখা যায় এগুলোর প্রতি অনেকটা অবহেলা প্রদর্শন করা হয়ে থাকে, জানি না সেটা কি কারণে। আজকে আমরা জানব নফল সালাতে, ফরজ সালাতে বিশেষ সূরা আমল আমরা জেনেছি, এবার জানব নফল সালাতে সোনার রাতে বা সালাত। ফরজ সালাতের আগে ও পরে সুন্নতগুলোকে সোনার রাতে বা বলে, সাধারণত আমরা যেগুলোকে আমরা সুন্নতের মাত্রা বলে থাকি। নফল অর্থাৎ অতিরিক্ত, ফরজ নামাজ ব্যতিরিক্ত যত নামাজ সব নামাজই নফল। নকলের বিভিন্ন ভাগ আছে, যদি আমাদের সমাজে নকল বলতে সুন্নতের পরের একটা স্তরকে বোঝানো হয়ে থাকে। তো সুনানুর রাতে বা অর্থাৎ যে সমস্ত সুন্নতগুলি ফরজ নামাজের আগে বা পরে আল্লাহ নবী কন্টিনিউ করতেন, সবসময় পড়তেন, সেই সুন্নত নামাজগুলোর মধ্যে আল্লাহ নবী আলাইহিসসালাম বিশেষ কোন সুরা পড়তেন কিনা সেটা আমরা জানি। ফজরের সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের সূরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতের সূরা ইখলাস পাঠ করতেন। ফজরের সুন্নতে আল্লাহ নবী আলাইহিসসালাম প্রথম রাকাতের সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতের সূরা ইখলাস পড়তেন। আর কখনো প্রথম রাকাতের সূরা বাকারার ১৩৬ নম্বর আয়াত ও দ্বিতীয় রাকাতের সূরা ইমরানের ৬৪ নম্বর আয়াত পাঠ করতেন। হাদিসটি মুসলিম ইবনে কুলাইমা বর্ণনা করেছেন। তাহলে এছাড়া কখনো ৬৪ নম্বর আয়াতের পরিবর্তে ৫২ নম্বর আয়াত পাঠ করতেন। তাহলে আল্লাহ নবী আলাইহিসসালামের ফজরের সুন্নতে আমরা যেটা পেলাম, প্রথম রাকাতের সূরা কাফিরুন কুল্লাহুল কাফিরুন আর দ্বিতীয় রাকাতের সূরা ইখলাস পূর্ণ আয়াত করতেন। কখনো আবার প্রথম রাকাতের সূরা বাকারার ১৩৬ নম্বর আয়াত এবং দ্বিতীয় রাকাতের সূরা আল ইমরানের ৬৪ নম্বর আয়াত, কখনো কখনো আবার ৬৪ নম্বর আয়াতের পরিবর্তে আল ইমরানের ৫২ নম্বর আয়াত পাঠ করতেন। আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাগরিবের সুন্নতে, মাগরিবের সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের সূরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতের সূরা ইখলাস করতেন। তাহলে আল্লাহ নবী আলাইহিসসালাম মাগরিবের সুন্নত প্রথম রাকাতের সূরা কাফিরুন দ্বিতীয় রাকাতের সূরা ইখলাস করতেন। এছাড়াও আল্লাহ নবী আলাইহিসসালাম তাওয়াফের যে দুই রাকাত নামাজ, কাবা ঘরের তওয়াফ শেষে দুই রাকাত নামাজও তিনি প্রথম রাকাতের সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতের সূরা ইখলাস করতেন। বাকি সুন্নত সালাতে নির্দিষ্ট কোন সূরা পড়ার ব্যাপারে বিশুদ্ধ হাদিস উল্লেখ হয়নি। বাকি অন্য অন্য সুন্নত যেগুলো আমরা সুন্নতে মুআক্কাদা বলি এগুলোতে কোন নির্দিষ্ট সূরা পড়েছে বলে সাব্যস্ত নাই, যেমন সাব্যস্ত নেই, কাজে যে কোনোটা আমরা করতে পারি, যে কোনোটা আমরা করতে পারি। এবার আমরা আসি তাহাজ্জুদ সালাত, তাহাজ্জুদের রাতের সালাতে কি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাতের সালাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোরে আর কখনো নীরবে কেরাত করতেন। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ফরজ নামাজ যেগুলো সেগুলোর কেরাত যেগুলো সশব্দে ইমাম যদি হন তিনি সশব্দে করবেন, আর যেগুলি নিঃশব্দে সেগুলি নিঃশব্দে পড়বেন। একাকী যদি হন তাহলে ফরজ সালাতের জোরে এখানে কেরাত আস্তে পড়তে পারেন, জোরে পড়তে পারেন, কিন্তু ইমাম হলে অবশ্যই তাকে জোরে পড়তে হবে। এভাবে ফরজ সালাতের ক্ষেত্রে দিনের সুন্নত বা নফল নামাজে কেরাত আসতেই হবে, জোরে হবে না, আসতেই নীরবে কেরাত করতে হবে। বাকি রাত্রের যে সমস্ত সালাত, তাহাজ্জুদ সালাত, বেতর সালাত, সেখানে সশব্দ পাঠ করতে পারে, নিঃশব্দ পাঠ করতে পারে একাকী হলে। বাকি যদি জামাত হয় তখন জোরে পড়বেন, সেটাই উত্তম হবে। রাতের সালাতে তিনি সাল্লাল্লাহ কখনো জোরে আর কখনো নীরবে কেরাত করতেন। হাদিসটি নাসাই, হাদিসটি সনদ সহি। দুই, কখনো লম্বা আর কখনো ছোট কেরাত করতেন। আল্লাহনবী আলাইহিসসালাম রাতে তাহাজ্জুদ সালাতে কখনো অনেক লম্বা সালাত করতেন আর কখনো ছোট করতেন। এছাড়া কখনো বেশি দীর্ঘ করতেন, অনেক সাতটা বড় বড় সালাত প্রথম থেকে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহির সাথে রাতের সালাত আদায় করি, তিনি সালাম এত বেশি দীর্ঘ করেন যে আমি খারাপ কিছু ভাবতেছিলাম। বলা হল, কি খারাপ ভাবতেছিলেন? তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহির সাথে সালাত আদায় করা ছেড়ে দিয়ে বসে পড়ার ইচ্ছা পোষণ করি। হাদিসটি বুখারী মুসলিমের, মানে এত লম্বা। তিন, হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু বলেন, এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহির সাথে সালাত করি, তিনি সূরা বাকারা দ্বারা আরম্ভ করেন। ভাবতেছিলাম একশো আয়াত আয়াতে রুকু করবেন, একশো আয়াত করে রুকু করবেন, কিন্তু চলতে থাকেন। এরপর ভাবতেছিলাম বুঝি দুইশত আয়াত, দুইশো আয়াত করে রুকু করবেন, তারপরেও তিনি চলতেই থাকেন। মনে করি সূরা বাকারা শেষে রুকু করবেন, অতঃপর তিনি সূরা নিসা শুরু করেন এবং এরপর সূরা আলে ইমরান আরম্ভ করেন ও পাঠ করেন। তিনি একটি একটি করে আয়াত ধীরে ধীরে পাঠ করেন। তসবির আয়াত অতিক্রম করলে সুবহানাল্লাহ পাঠ করেন, আর কোন চাওয়ার আয়াত অতিক্রম করলে চান এবং আশ্রয় পাঠ আয়াত হলে আউযুবিল্লাহ পাঠ করেন, এরপর রুকু করেন সুবহানাল্লাহ। ইয়ামিস্তি মুসলিম ওনাসাই। এভাবে দীর্ঘ লম্বা করে আল্লাহ নবী নামাজ আদায় করতেন, রাত্রে পা পড়ে যেত, পা ফেটে যেত। সুবহানাল্লাহ আজিম। মা আয়েশা সিদ্দিকা বলতেন, আল্লাহ আপনার আগের পরের গুনাহ মাফ করেছে, তারপর এত কষ্ট কেন? বলতেন, আমি কি আল্লাহ একজন কৃতজ্ঞ প্রকাশকারী বান্দা হব না? চার, এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাতটি বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, নাম, আরাফ ও তাওবা লম্বা সূরা পাঠ করেন। এক রাতে আল্লাহ নবী আলাইহিসসালাম প্রথম রাকাতে প্রথম সাতটি সূরা, সূরা ফাতিহার পরে বাকারা, আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, আনাম, আরাফ, তাওবা এই সব সাতটি সূরা পড়ে। সুবহানাল্লাহ আজিম। এই হাদিসটি আবু ইয়ালা হাকিম, হাদিসটি হাকিম সহি বলেছেন, হাদিসটি সহি এবং ইমাম জাহাবুল কুমার পোষণ করেছেন। পাঁচ, আর কখনো প্রতি রাকাতে পূর্বের সূরাগুলো হতে একটি করে পাঠ করেছেন। আবার কখনো দেখা যায় যে বাকারা, আল ইমরান সাতটি সূরা এক রাকাতে একটি করে সূরা পাঠ করেছেন। এই হাদিসটি আবু দাউদ নাসাই, হাদিসটি সহি। ছয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে সমস্ত কোরআন কখনো তেলাওয়াত করেননি, সারা রাতে একটা খতম দিয়েছেন এমন কোন প্রমাণ নেই, মুসলিম আবু দাউদের হাদিস। বরং তিনি দিনের কমে, তিন দিনের কমে খতম করেননি। ইবনে সাদ হাদিসটি এবং আবু শেখ আখলাকুন নবীকে বর্ণনা করেছেন। তার আলমী বাইসালাম তিন দিনের কমে খতম করেন নাই, বরং তিন দিনের কমে খতম দিতে নিষেধ করেছেন। এটা নর্মাল সময়, বাকি বিশেষ সময় বিশেষ স্থানে যেমন লাইলাতুল কাদরের দিনে বা মক্কায় পৌঁছে বা মদিনায় তখন তিন দিনের কমে খতম দেওয়া জায়েজ রয়েছে। আর তিনি আর তিন দিনের কমে খতম করতে অনুমতিও দেননি। হাদিসটি বুখারী আহমদ বর্ণনা করেছেন, কারো তাতে কোরআন বোঝা যাবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি এক রাতে দুশো আয়াত দ্বারা সালাত আদায় করবে, বিভিন্ন একনিষ্ঠতা একনিষ্ঠ বান্দের মধ্যে তার নাম লেখা হবে। যদি কেউ দুশ আয়াত দিয়ে ধীরে ধীরে পাঠ করেন তাহলে সে বিজয়ী এবং একনিষ্ঠ বান মুখলিসদের অন্তর্ভুক্ত তার নাম লেখা হবে। মনে রাখতে হবে যে রাত্রের সারাফের কেরাত জোরে হতে পারে, আস্তেও হতে পারে, যেটা একটা আগে বলেছি। সবসময় আমাদের মনে রাখতে হবে তেলাওয়াতের ক্ষেত্রে যে আল্লাহ নবী একটি একটি করে আয়াত পাঠ করেছেন, সেটা সালাতের ভিতরে হোক আর বাইরে হোক, একসঙ্গে দুই আয়াত আল্লাহ নবী পড়েন নাই এবং দ্রুত কবিতা আবৃত্তি করার মতো প্রতিষ্ঠিত করেছেন। ওরা তিনি কোরআন একটা তিন আল্লাহ যেটা বলেছেন যে কোরআনকে তোমরা ধীর স্থিরভাবে পাঠ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে বিশেষ একটা দিক ছিল যে একটি একটি করে আয়াত পাঠ করতেন, ধীরে ধীরে পাঠ করতেন, দ্রুত না, যেটা আমাদের ইমাম সাহেবরা বা তারাবির নামাজে করে থাকেন। যা নিঃসন্দেহে আসলে সুন্নতের পরিপন্থী। আর বিশেষ করে সূরা ফাতিহা তিনি একটি একটি করে আয়াত পড়তে না থামতেন। আর এই ফাতিহাকে ইমামরা যদি সুযোগ দেন তাহলে সকল মুসল্লিরাও সূরা ফাতিহা সুন্দর পড়তে পারেন। আর এর মাধ্যমে এই দুইটি মতের আমরা সমন্বয় করতে পারি, যারা বলছেন জোরে রাতে তেলাওয়াত করা যাবে না মুক্তাদের জন্য। তিনি রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি এক রাতে একশো আয়াত তারা সালাত করবে তার নাম গাফিল তথা অবহেলাকারীদের মধ্যে লেখা হবে না। একশোটা আয়াতেও যদি কেউ নামাজ আদায় করে রাতে তাহলে অবহেলাকারীদের অন্তর্ভুক্ত তার নাম লেখা হবে না। তেরো, আর কখনো তিনি রাসূলুল্লাহ প্রতি রাকাতে ৫০ বারের অধিক আয়াত পরিমাণ পাঠ করতেন। তাহলে কখন আবার ৫০ অনুরূপ ৫০ বা এর কিছু বেশি আয়াত একটা একটা এক রাকাতে পড়তেন। আর কখনো প্রতি রাকাতে সূরা মুজাম্মিল পরিমাণ সূরা পাঠ করতেন। ১৫, তিনি সাল্লাম সমস্ত রাত্রি ধরে সালাত আদায় করতেন এমনটা খুবই কম। এক রাতে তিনি সমস্ত রাত্রি সালাত কায়েম করেন, তাহলে তার জীবনে মাত্র একদিন পুরো রাত ধরে নামাজ পড়েছে, সারা রাত নামাজ পড়েছেন, তা জীবনে কম। তিনি সাল্লাম পুরা রাত শুধুমাত্র একটি আয়াত দ্বারা ফজর পর্যন্ত কিয়াম করেন। তিনি সূরা তাওবার ১১৮ নম্বর আয়াতটি বারবার পড়তে থাকেন, এর দ্বারাই রুকু করেন, ওর দ্বারাই সিজদা করেন এবং তার দ্বারাই দোয়া করেন। একটু সূরা তাওবা না সূরা মায়দা, একটু কনফিউজ, একটু দাঁড়ান। এখানে ভুল লেখা হয়েছে, সূরা মায়দার ১১৮ নম্বর আয়াত, সূরা মায়দার ১১৮ নম্বর আয়াত। তবে এখানে সূরা তাওবা লেখা হয়েছে, একটা মিস্টেক হয়ে গেছে। সূরা মায়দার ১১৮ নম্বর আয়াত দিয়ে আল্লাহ নবী আলাইহিসসালাম পুরো রাত কি করেছেন, তিনি সূরা মায়দার ১১৫ নম্বর ১৮ নম্বর আয়াত দিয়ে সারা রাত তিনি কি করেছেন, নাচ করেছেন। আয়াতটি হল যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন তাহলে তারা তো তোমারই বান্দা। আর তুমি তাদেরকে ক্ষমা করে দাও ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম তাহলে অবশ্যই তুমি প্রজ্ঞাশীল শক্তিশালী এবং তুমি প্রজ্ঞাময়। তাহলে আয়াতটি দিয়ে আল্লাহ নবী আলাইহিসসালাম বন্ধায় যারা আমাদের দাওয়াতের রুমে আছেন তারা আমাদের এটা কার্যক্রম করে নেন, সূরা তাওবা ১১৮ নাই, সূরা মায়দা ১১৮ নম্বর আয়াত। এভাবে সাহাবাদের থেকে তাবে তাবিদদের থেকে আইনবাদের থেকে প্রমাণিত আছে যে তারা একটি আয়াত দিয়ে সারা এবারে নামাজ তাহাজুদ করতেন, একটা আয়াত পড়ে বারবার করতেন, বারবার করতেন, রুকু করতেন, আবার উঠেই পড়তেন। এভাবে পুরো রাত তাহাজুদের নামাজে একটা আয়াত দিয়ে তাহাজুদ নামাজ শেষ করেছেন। এই হাদিসটি নাসাই, ইবনে খুজাইমা, আহমদ এবং ইবনে নাসার ইত্যাদি বলা করেছে হাদিসটি সহিহ। একজন মানুষ নবী সাল্লামকে বলল আমার প্রতিবেশী রাত্রির কিয়াম শুধুমাত্র সূরা ইখলাস দ্বারা করে, এরাই ব্যক্তি যেন তার কম মনে করতেছিল। নবী সাল্লাম বললেন যার হাতে আমার জীবন নিশ্চয় এই সূরাটি সমস্ত কোরআনের এক তৃতীয় অংশ। তাহলে এখন সাহাবি সূরা ইখলাস দিয়ে পুরো রাত্রি তাহাজ্জুদ করেছেন। আল্লাহ নবীকে তার প্রতিবেশী খবর দিলেন যে আমার প্রতিবেশী এমন তো, এবং সেটা কম ভাবতেছিলেন। সুরা ইখলাস ছোট্ট একটা সুরা যে রাতের নামাজ পড়ে আল্লাহ নবী আলাইহিসসালাম বললেন এই সুরাটি কোরআনের এক তৃতীয় অংশ এবং সমর্থন করলেন। অর্থাৎ কেউ যদি সুরা ইখলাস দিয়ে মাঝে মধ্যে সারাত্রি তাহাজুদ পড়ে, প্রত্যেক রাকাতে সুরা ইখলাস ব্যাপিস সুরাকে একাধিকবার রিপিট করে করে পড়ে, সেটাও অনুমতি দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি আহমদ ও বুখারী বর্ণিত হয়েছে। তবে আমরা এখানে দেখতে পেলাম প্রিয় ভাই বোনেরা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির নামাজ বিভিন্ন ভাবে কেরাত করেছেন, ছোট সুরা, বড় সুরা, মধ্যম মানের সুরা, অনেকগুলি সুরা, একটা করে সুরা, পঞ্চাশটি করে আয়াত ইত্যাদি। একটি আয়াত দিয়ে আমরা, বিশেষ করে যারা ইমাম, আমরা যারা তাহাজ্জুদ নামাজ পড়ি, এই সুন্নতগুলিকে আমরা ফলো করব। এক এক সময় এক এক ভাবে আমরা এই রাসূলের সুন্নতগুলিকে আমরা আমল করব এবং এর মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, প্রমাণ করতে পারব। যাকে মুখে মহব্বত করি কাজে নাই, এটা কিন্তু মিথ্যুতের আলামত। মহব্বত কিন্তু মুখে নয়, ভালোবাসাটা, মহব্বতটা এটা অন্তরের সঙ্গে সম্পর্ক, ঠিক কিনা? এটা মুখের সঙ্গে নয়। আজকাল ভালোবাসা, দিন পালন করে, এটা করে, ওটা করে, সুম সবকিছু মুখে, জবানে, হয়তো কাপড় চোপড়ে বা রাস্তাঘাটে লিখে, অন্তরের ভালোবাসা প্রকৃত আসলে কোথায়? এজন্য রাসূলকে যদি আমরা প্রকৃতই ভালোবাসি, তাহলে বিশেষ করে যারা ইমাম আছেন, যারা তাহাজ্জুদে নামাজ পড়ি, যারা আমরা দিন প্রচার করি, দাঁড়িয়ে আছেন, রাসূলের এই সুন্নতগুলোকে প্রচার করা দরকার এবং আমাদের জীবনে আমলে আসা দরকার। এ ছিল তাহাজ্জুদে নামাজের কেরাত বা আমল, কোরআনের আমল। তাহাজ্জুদের নামাজের একটা অংশ হচ্ছে বেতর সালাত। আমাদের সময় মনে করে থাকি যে বেতরের নামাজ ঈশার নামাজের অংশ, এটা কিন্তু ভুল ধারণা। ঈশার নামাজের পরে বেতরের নামাজের সময় শুরু হয়, কিন্তু এই না যে বেতরের নামাজ ঈশার নামাজ। আমাদের দেশের বইপত্রে বা কাউকে জিজ্ঞেস করলে যে বেতরের নামাজ করে কি বলে, সরি, ঈশার নামাজ কত রাকাত, তখন কিন্তু খুব সহজেই আমাদের বেতর নামাজ ঈশার নামাজের হিসাবের মধ্যে আমরা হিসাব করে থাকি, এটা একটা ভুল ধারণা। বেতর নামাজ এটা রাত্রির নামাজ, তাহাজ্জুদ নামাজের অংশ, তবে সময় শুরু হয়ে যায় এশার পরে। বেতর এশার পরে পড়তে পারেন, এর চেয়ে ভালো যখন ঘুমাবেন তখন, এর চেয়ে ভালো শেষ রাত্রে উঠে ফজরের আগে পড়া, এর চেয়ে আরো উত্তম, সর্বোত্তম, শ্রেষ্ঠ হল তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে বেতর পড়া। তোমরা তোমাদের বেতরের নামাজটাকে রাতের শেষ অংশে পড়ো। তাহলে বেতর সালাতে আল্লাহ নবী আলাইহিসসালাম বিশেষ কিছু সুরা পড়তেন, সেটা আমরা দেখি। রাসূলুল্লাহ প্রথম রাকাতে সুরা আলা, দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন, ও তৃতীয় রাকাতে সুরা ইখলাস পাঠ করতেন। হাদিসটি নাসাই ও হাতেম বর্ণনা করেছে, হাদিসটি সহি। তাহলে প্রথম রাকাতে সুরা আলা, তিন রাকাত যদি পড়ে, প্রথম রাকাতে সুরা আলা, দ্বিতীয় রাকাতে সুরা কাফেরুন এবং তৃতীয় রাকাতে সুরা ইখলাস ভালো হয়। আর কখনো কখনো তৃতীয় রাকাতে ইখলাসের সাথে সুরা ফালাক ও সুরা নাস মিলাতেন। হাদিসটি তিরমিজি ও হাকিম বর্ণনা করেছে, হাদিসটি সহীহ। মাঝে মধ্যে তৃতীয় রাকাতে গিয়ে ইখলাসের সাথে সুরা ফালাক এবং নাসও মিলাতেন। আর বেতরের পরে দুই রাকাত সালাত অনুসার সালাম পড়েছেন। বেতরের পরে আল্লাহ নবী আবার বসে বসে দুই রাকাত নামাজ পড়েছেন। আর সেক্ষেত্রে প্রথম রাকাতে সুরা জালজালা বা জিলজাল এবং দ্বিতীয় রাকাতে সুরা কাফরুন পড়েছেন, দ্বিতীয় রাকাতে সুরা কাফরুন পড়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতর নামাজের একটা আমল। যদি কেউ পাঁচ রাকাত বেতর পড়েন, সাত রাকাত বেতর পড়েন, নয় রাকাত পড়েন, অথবা এক রাকাত পড়েন, তাহলে যদি পাঁচ পড়েন, সাত পড়েন, নয় বা এগারো, সেক্ষেত্রে আপনি যেগুলো সুরা পড়তে পারেন, তবে তার মধ্যে যদি সুরা আলা, সুরা কাফিরুন এবং সুরা ইখলাস রাখেন, ভালো, ব্যবসাতে ফালাক এবং নাস। তাছাড়া যদি আপনি এক রাকাত বেতর পড়েন, যেটা সবচেয়ে উন্নত বেতন, সবচেয়ে উত্তম বেতন হল এক রাকাত বেতন, সেটা যদি আপনি পড়েন, তাহলে এই তিনটা সুরা যে কোনো একটা পড়তে পারেন, সুরা আলা, সুরা কাফিরুন বা সুরা ইখলাস, বা এছাড়াও অন্য সুরা আপনি পড়তে পারেন। ঈদের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠ করতেন? নবী ঈদের সালাতে প্রথম রাকাতে সুরা আলা ও দ্বিতীয় রাকাতে সুরা গাসিয়া পড়তেন। মুসলিম ও আবু দাউদের হাদিস। আমাদের দেখা যায় এই আমলটা আমরা কম করে থাকি, যেটা জুমার ক্ষেত্রে আমরা দেখেছি। আর কখনো প্রথম রাকাতে সুরা কাফ ও দ্বিতীয় রাকাতে সুরা কামা করতেন, প্রথম রাকাতে সুরা কাফ ও দ্বিতীয় রাকাতে সুরা কামা করতেন। এটা ঈদের সালাতে রাসূলুল্লাহ সাল্লামের বিশেষ নামাজে বিশেষ সুরা পড়ার একটা পদ্ধতি, সুন্নত আমরা আমল করব। ইস্তিসকার সালাতে রাসূলুল্লাহ সাল্লাম কি পাঠ করতেন? ঈদের সালাতের ন্যায় দুই রাকাত সালাত নবী সাল্লাম প্রতি রাকাতে সুরা ফাতিহা শব্দ করে পড়তেন। ফাতিহার পরে প্রতি রাকাতে যা সহসাধ্য তা পাঠ করতেন। আর প্রথম রাকাতে সুরা আলা ও দ্বিতীয় রাকাতে সুরা গাসিয়া পাঠ করার হাদিস বিশুদ্ধ নয়। ইস্তিসকার সালাতে ইস্তিসকার সালাতটা ঈদের নামাজের মতো, ইস্তিসকার বৃষ্টির জন্য যে নামাজটা, অনাবৃষ্টির জন্য যে নামাজটা পড়া হয় বৃষ্টি চেয়ে চাওয়ার জন্য, সেখানে আল্লাহ নবী আলাইহিসসালাম তিনি ফাতিহার পরে সহসাধ্য যেটাই পাঠ করতেন, দ্বিতীয় রাকাতেও তাই। তবে যে হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের মতোই প্রথম রাকাতে সূরা আল এবং দ্বিতীয় সূরাতে রাকাতে সূরা গাসিয়া করতেন, হাদিসটি বিশুদ্ধ নয়, হাদিসটি বিশুদ্ধ নয়। সূর্য চন্দ্রগ্রহণের সালাতে রাসূল কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর একটি লম্বা সূরা পাঠ করতেন। এরপর লম্বা রুকু করে আবারও দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে প্রথম দাঁড়িয়ে চেয়ে একটু ছোট সূরা পাঠ করতেন। সূর্য এবং চন্দ্রগ্রহণের যে নামাজের পদ্ধতি হল, প্রথমে সব ফাতিহা পড়ার পরে লম্বা একটা সূরা পাঠ করবে, রুকু করবে, লম্বা রুকু উঠে আবার সূরা ফাতিহা পাঠ করবে, আবার আগে রাকাতের চাইতে ছোট কিছু কম কিছু সূরা পাঠ করবে বা আয়াত পাঠ করবে, এমনভাবে দ্বিতীয় রাকাত করবেন। অর্থাৎ প্রথম ফাতিহা পড়ে প্রথম রাকাতে চাইতে কিছু ছোট বা কম আয়াত পাঠ করবেন। এরপরে তিনি এরপরে রুকু করবেন, রুকু থেকে উঠে আবার সূরা ফাতিহা পাঠ করবেন। অর্থাৎ সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতে দুইটা করে রুকু প্রত্যেক রাকাতে এবং লম্বা লম্বা সূরা পড়তেন। এটা বুখারী মুসলিমের হাদিস। জানাজার সালাতে কি পড়তেন? সুন্নাত হলো জানাজার সালাতে প্রথম তকবীরের পর ছানা ব্যতীত আউযু বিল্লাহ বিসমিল্লাহ নিঃশব্দে সূরা ফাতিহা পাঠ করবে। জানাজার সালাতে আল্লাহ নবী যেটা পাঠ করতেন, জানাজার সালাতে ছানা নেই, আমরা আজকে ছানা পাঠ করে থাকি, এটা ঠিক না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করতেন, তারপর একটি সূরা মিলাবে, এরপরে ছোট্ট একটা সূরা মিলাবে, এটা একটা শূন্য। আর মানুষকে শিখানোর উদ্দেশ্যে শব্দ করেও পড়া জায়েজ রয়েছে। জানাজার সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে অন্য একটা সূরা আল্লাহ নবী আসতে পড়েছেন, আব্দুল আব্বাস সশব্দে পড়লেন, সাহাবায়ে কেরাম বললেন কেন আপনি জোরে করলেন, বললেন মানুষকে শিখানোর জন্য। ওই যুগে যদি মানুষকে শিখানোর জন্য আব্দুল আব্বাসকে জানাজার দোয়াগুলো কেরাত জোরে করতে হয়, বর্তমান যুগে তা আরো বেশি করে করা দরকার, ঠিক না? বেশি করেন আপনারা, তবে সূরা ফাতিহা পড়ব না, পড়লে দোয়া করে করে পড়ব, এই ধরনের ফতোয়াও হাদিস বিরোধী। এবং শুধু সালাত পাঠ করে তকবীর দিবেন দ্বিতীয়, সূরা ফাতিহা বা সূরা মিলাবেন না, সেটাও রাসূলের হাদিস পরিপন্থী আমল। দ্বিতীয় তকবীর দিয়ে কি বলে আপনার দুরুদ ইব্রাহিম পাঠ করবে, এরপরে তৃতীয় তকবীর দিয়ে মাইয়াতের জন্য খাস ভাবে দোয়া করবে ইত্যাদি, যেটা জানা যায় এখানে। আমরা সালাতের পদ্ধতি আমাদের উদ্দেশ্য নাই, আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহা একটা সূরা, ছোট সূরা সূরা ইখলাস বা সূরা কাউসার বা সূরা আসর বা সূরা নাসর বা সূরা মাসার যেগুলোটা পড়তে পারি। এর দ্বারা আজকে আমরা শেষ করতে পেরেছি যে আল্লাহ নবী আলাইহিসসালাম নফল সালাত তাহাজ্জুদের ভেতরে সুনানুর আতবায় কোন কোন সূরাগুলি পাঠ করতেন, এটা আমরা জানতে পারলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সঠিক সুন্নতকে জানা এবং সেটাকে মানা এবং এটার প্রচার করার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা প্রতি মঙ্গলবার আমাদের এই কোর্সটা আমরা করে থাকি কোরআনের ফজিলত আমল। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা কোরআন কারিম পড়ার কিছু আদব আরো যে বাকি অংশ আমাদের কোর্সে রয়েছে আমরা পূর্ণ করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন প্রতি মঙ্গলবার বাংলাদেশ টাইম 6টা এবং সৌদি টাইম 4টা। আশা করি আমরা এ থেকে উপকৃত হব। আল্লাহ আমাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ফজিলত ও আমলের যে কোর্স আমরা করতেছি এখান থেকে তার সুন্নতগুলোকে আমরা জেনে আমরা যেন আমাদের জীবন বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে যারা ইমাম তাদেরকে আমাদের এই বইটা পড়ার জন্য এবং আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ আমাদের মাঝে এগুলোর আমল খুব কম দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়াসাল্লাম ওয়াসাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হবে দাওয়াত তাবলীগ রুমের বন্ধুরা আপনাদের কোন প্রশ্ন আছে? এখানে আমাদের আমরা দেখি আমাদের এখানে কিছু মনে হয় প্রশ্ন করেছেন ভাইরা, তাদের প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু সকলকে। আমাদের ফেসবুকের সকল ভাই বোনদেরকে আমরা তাদের সালাম উত্তর জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বরকাতুহু। এখানে একবার প্রশ্ন করেছেন আমাদের মুস্তাক আহমেদ ভাই যে আমি এখন সৌদি আরবে মরুভূমিতে থাকি, জুমার নামাজ পড়তে পারি না, গাড়ি নাই, তাই আমরা কি করব? আপনি জোহরের নামাজ পড়বেন, যারা এই ধরনের জুমার নামাজ বা জুমার মসজিদে যাওয়ার সুযোগ নাই তারা জোহরের নামাজ পড়বেন। জি আমাদের বন্ধের কারণ প্রশ্ন আছে, আমাদের আয়েশা আপু মাইকে।
আমি জানতে চাচ্ছি যে একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তার হাজবেন্ড তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, ওই ব্যাপারে জানার জন্য। সেটা হচ্ছে যে হাজবেন্ড এমনি আপনার নামাজ রোজা করে, কিন্তু সে হচ্ছে মাঝে মাঝে স্ত্রীর উপরে খুব রেগে যায় এবং তখন গালাগালি করে, তো সে অবস্থায় স্ত্রীর কি করা উচিত? এবং তিনি মাঝে মাঝে এরকম হয় যে স্ত্রী বিরক্ত হয়ে ইচ্ছা করে যে মানে ওই হাজবেন্ডের কাছে তালাক চাইবে বা এই জাতীয় আর কি। তো এটা মানে কেন হয় আমি জানতে চাইছি, যে উনি খুবই মানে নামাজি বা এমনি সব দিক থেকে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে খুব রেগে গিয়ে গালাগালি করে, তো সেই অবস্থায় স্ত্রীর কি ধরনের স্টেপ নেওয়া উচিত এটা আর কি জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খায়রান, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বাকাতু। আমাদের একবার প্রশ্ন করেছেন ভাষা দিবস পালন করা ইসলামে কি জায়েজ আছে? আমাদের অনলাইনের বন্ধুরা, এটা সম্পূর্ণভাবে হারাম। ভালোবাসা দিবস পালন করা মাধ্যমে যে সমস্ত ব্যয়াপনা এবং ইসলাম বিরোধী কাজ হয়ে থাকে এবং অবাধ মেলামেশা, এবং এটা একটা মুসলিমদের কালচার, এটা অবৈধ ভালোবাসার একটা পথ উন্মোচন হয়, এটা সম্পূর্ণভাবে হারাম, এটা আমাদের পালন করা যাবে না। আমাদের আয়েশা প্রশ্ন করেছেন এক বোনের যে তার হাজবেন্ড নামাজ রোজা করেন, নামাজি মানুষ, কিন্তু মাঝে মাঝে রেগে গিয়ে বকাঝকা করেন, গালিমন্দ করেন, কি করবেন তিনি? স্বামী স্ত্রীর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হল ইসলামকে জানা, আল্লাহর বিধিবিধান জানা এবং আমল করা, এক নম্বর। দুই নম্বরে একে অপরের মেজাজ জেনে নেওয়া এবং সে অনুযায়ী তার সাথে আচরণ করা। যেহেতু বোন জানেন যে তার স্বামী রেগে গেলে তিনি কন্ট্রোল থাকতে পারেন না, সেজন্য রাগে এমন কাজগুলি করবেন না। যে সমস্ত কাজ করলে, কথা বললে, অবস্থা হলে রাগ হয় সেগুলো থেকে দূরে থাকবেন। এরপরে রেগে যায় যেহেতু তার এই মেজাজটা হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি মুখ বন্ধ করে রাখবেন, কোন তর্কে লিপ্ত হবেন না, বড় স্থান ছেড়ে দেবেন, চুপ থাকবেন, অথবা ঘরে গিয়ে দোয়া করা শুরু করবেন বা নামাজ পড়া শুরু করবেন, বা বাড়ি থেকে বাইরে চলে যাবেন যদি যাওয়ার সুযোগ থাকে এর মাধ্যমে, এবং দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই স্বামীর জন্য যে আল্লাহ আমার স্বামীকে এই যে এই ধরনের আচরণ করে থাকে তাকে ক্ষমা করে দাও এবং তার এই আচরণকে তুমি দূর করে দাও। ইনশাআল্লাহ যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাই যে আল্লাহ কাউকে মাহরুম করেন না। জি আর কারো প্রশ্ন আছে? বোনদের আর কারো প্রশ্ন আছে? আমরা শেষ করব। রাতে 100 আয়াত পাঠ করলে সারা রাত ইবাদতের নেকি পাওয়া যায়, এটা সহি কিনা? আমরা যেটা আজকে জেনেছি যে সেটা সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। এখানে বলা হয়েছে গাফেল হবে না। বইয়ের শুরুতে 10 আয়াত পড়লে গাফেল হবে না বলা হয়েছে। জি, নিঃসন্দেহে 100 আয়াত বা 10 আয়াত সবগুলো হাদিস যেহেতু আমরা 10 আয়াত পড়লেও গাফেল হবে না, এটা ছিল আয়াত পড়ার ক্ষেত্রে। আর নামাজে 100 আয়াতের কথা বলা হয়েছে এখানে, যে 100 আয়াত দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন তিনি গাফেল হবেন না এখানে বলা হয়েছে। আর প্রথমে যেটা আমরা জেনেছি ওটা শুধু পড়া 10 আয়াত, তাই দুটো হাদিস দুই ধরনের, দুটোর মধ্যে কোন সংঘর্ষ নাই ইনশাআল্লাহ। এখন একজন জিজ্ঞেস করতেছে আমাকে যে কোন ভাষায় কথা বলছ,
যাই হোক, যে প্রশ্নটা আমি করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন রাতের বেলা 7টি সূরা যে বলা হয়েছে মুতাশাব্বি, সেই সূরাগুলি পড়তেন। আমরা যদি পড়তে চাই তাহলে কি এটা রেগুলার পড়তে হবে রাতে? সরি, মুসাব্বি হাত সূরাগুলা প্রতিদিন রাতে মানে রেগুলার এটা পড়তে হবে নাকি মাঝে মাঝে যদি পড়ি? আর এখানে আরেকটি কথা বলা হয়েছে যে এই সূরাগুলির মধ্যে এমন একটি আয়াত আছে যেটা হচ্ছে 1000 আয়াতের সমান। শাহিন, এই জিনিসটা বুঝতে পারি নাই, 1000 আয়াতের সমান মানে মানে এটা কি মানে এগুলা পড়লে এগুলোর মধ্যে একটি আয়াত আছে যেটার সব 1000 আয়াতের সমান পাওয়া যাবে, এরকম কি বলা হয়েছে? সেটা এই ব্যাপারটা একটু জাস্ট ক্লিয়ার করবেন। আর আরেকটা যেটা এর সাথে রিলেটেড, আমি সেটা হচ্ছে এক আপু যে প্রশ্ন করেছে, ফাতেমা আপু, আমরা জানি যে রাতের বেলা 100 আয়াত যে পড়ে বা 200 আয়াত পড়ে, তো এটা তো শায়দ অনেক সময় দেখা যায় আমরা হয়তো নামাজে পড়ি না, নামাজের বাইরে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন দেখে যদি আমরা তেলাওয়াত করি, তাহলে সেই সবটা পাওয়া যাবে কিনা? যেটা এখানে বলা হয়েছে যে 100 আয়াত পড়লে গাফিল দেওয়া অন্তর্ভুক্ত হবে না, এটা যদি নামাজে না পড়ে আমরা জাস্ট শুধু কোরআন দেখে তেলাওয়াত করি ঘুমানোর আগে, তাহলে এই প্রতিলোভ কি পাওয়া যেতে পারে? জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন হলো যে আল্লাহ নবী আলাইহিসসালাম মুসাববি হাত সূরাগুলো না পড়ে ঘুমাতেন না, 7টা সূরা, এবং এখানে একটা আয়াত আছে যেটা 1000 আয়াতের চেয়ে উত্তম। জি, আল্লাহ নবী আলাইহিসসালাম তিনি এগুলো আমল করতেন, আমরা যদি পারি ভালো, বিশেষ করে যারা হাফেজ যদি হয় তাহলে তাদের খুব সহজ, সময় বেশি লাগবে না। তাছাড়া আমরা যদি মাঝে মধ্যে এটাকে আমল করি তাহলে আসলে এই সুন্নতকে আমরা জীবিত রাখতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল, এবং এই 7টি সূরার মধ্যে বা মুসাববিহাত সূরাগুলোর মধ্যেই কিন্তু রয়েছে কি একটি আয়াত যার ফজিলত 1000 আয়াতের চাইতেও সমান, 1000 আয়াতের সমান। অর্থাৎ এই 7টা সূরা পড়লে একটা আয়াত আল্লাহ নবী নির্দিষ্ট করেন নাই, উৎসাহিত করেছেন যাতে করে এই সূরাগুলো পড়ে এবং এই সওয়াবটা তিনি পেয়ে যান। 100 আয়াত বা 200 আয়াত যদি কেউ পড়ে তাহাজ্জুদ নামাজে তাহলে গাফেলের অন্তর্ভুক্ত হবে না, বা বিনয়ী এবং একনিষ্ঠবান মুখলিসদের অন্তর্ভুক্ত হবে, এটা আমরা তো নামাজে পড়ি না, বাইরে পড়লে হবে কিনা? এখানে কিন্তু 100 আয়াত একটা সূরা থেকেই এমন কিছু না, আপনি ছোট ছোট সূরাগুলি পড়তেছেন 8টা 10টা 15টা 20টা হিসাব করে 100 আয়াত কিন্তু হয়ে যায় এমন অনেক সময়, তো এটাই তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাকি বড় বড় সূরা থেকে 100 আয়াত পড়ে বা 200 সেটাও তো ভালো, সেই জন্যে একটা সূরা থেকেই 100 আয়াত হতে হবে এমন শর্ত না, বরং ছোট ছোট সূরাগুলো যদি আমরা পড়ি সেটা থেকে আয়াত 10টা 5টা 20টা করে যোগ করে করে 100 আয়াত হয়ে যেতে পারে এবং সেটা আমাদের আমল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের দাওয়াত বিভাগের সমাহিত বোনেরা এবং এভারগ্রিন ফেসবুকে, বাংলাদেশ ফেসবুকে আমার ভাই বোনের সকলকে আমাদের আবার আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুক্রিয়া কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। দাওয়াত থাকলো সবাইকে আবার মঙ্গলবার বাংলাদেশ টাইম সাতটা, সৌদি টাইম চারটা, কোরআনে ফজিলত আমল এই বিষয়ে জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।